হাই সকলে সহে ছুটে রবকে করে নারাজি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বিন্দু দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি, ইনশাআল্লাহ আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আসুন আমরাও একবার মহব্বত নিয়ে আমার নবীর উপর দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সুধারণা, ভালো ধারণা, মানুষের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা এবং খারাপ ধারণা থেকে নিজেকে দূরে রাখা, বিরত রাখা। কুরআন আহাদিসে তাইয়িবার মধ্যে এ ব্যাপারে কি ইরশাদাত এসেছে এবং সুধারণা করলে কি ফায়দা, কুধারণা করলে কি ক্ষতি, ইনশাআল্লাহুল করিম এ বিষয়ে আমরা আজকে জানবো। আমাদের সাথে মুবালিকে দাওয়াতি ইসলামী হিসেবে উপস্থিত আছেন ইকরাম ভাই, মাশাআল্লাহ খুব শান্তিতে ওনাকে, এবং নাতখা হিসেবে আমাদের মিনহাজ ভাই আছেন। তো আসুন দেরি না করে একটি কালাম অনুষ্ঠানে সামিল করে এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় সুধারণা এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। জি
رسول الله وسلم عليك يا صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله غم مصطفى جس کے سینے میں ہے
কাছে ডেকে না
সুবহানাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে আমরা বিষয় নিয়েছি সুধারণা, ভালো ধারণা। ইকরাম ভাই মাশাআল্লাহ, সুধারণা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম ওয়া হাদিস সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ যে হে ইমানদারগণ তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়।
বেশক বেশক।
এই আয়াতের বাক্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা বর্ণনা করেন, কেননা কিছু কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দা মনে হয় কিন্তু কাজটি ভালো, কিন্তু প্রকৃতপক্ষে এমনটি নয়। সম্ভবত যিনি সম্ভবত সম্পাদনকারীর ভুল হচ্ছে অথবা প্রত্যক্ষকারী স্বয়ং ভুলের মধ্যে রয়েছে।
জি,
এরকম একটি ঘটনা এভাবে রয়েছে, হযরতের সরকারে কালা রহমতুল্লাহ তাআলা আলাই তিনি করাচি থেকে আসবেন, তোমার একজন মুরিদ আব্দুল মজিদ উনি বলতো যে আমার ঘরের মধ্যে একটু আসতে হবে কষ্ট করে, বেশি কথা আমি চলে যাচ্ছি ওদের বেশি না, মাত্র দুই মিনিটের জন্য। উনি যেতে যেতে এক মিনিট চলে গেল, সরকারে কালার মতো বলতে লাগলেন যে এক মিনিট চলে গিয়েছে তাড়াতাড়ি করো আমার যেতে হবে। উনি ওনার গরওয়ালকে গিয়ে বললো তাড়াতাড়ি হুজুর তুমি কিছু দাও, এখন সময় তো শেষ, কিছু দুই মিনিট এক মিনিট চলে গিয়েছে, তাড়া করার মধ্যে শুধুমাত্র এক গ্লাস পানি দিলেন, কারণ পানি নিয়ে সরকারের কালার মতো দিলেন, সরকার কালার মতো নিয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে ফেলেন।
আচ্ছা,
এখন মশা তার অনেক লোকজন ছিল, অনেক মরিদ ছিল, এখন একজন
এত বড় আল্লাহর নেক বান্দা
সৈয়দজাদা পানি পান করছে আমার দাঁড়িয়ে। এখন সরকারি কালার এটা শুনলেন, কি আপনারা কি বলছিলেন? বোঝে না হুজুর তেমন কিছু না, বোঝে না কিছু একটা বলছিলেন তো, চলতে লাগলেন। তখন চলতে না হুজুর আসলে না সমস্যা নেই, যাতে সৈয়দ আপনি আলেমে দিন পান করতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন সরকারি কালার বলতে লাগলেন আসলে দেখো সুফিয়া ইকরাম যারা রয়েছেন তারা তো সবসময় জমজমা পানি দাঁড়িয়ে পান করেছে। এখন আব্দুল মজিদও জানে না এটা কিসের পানি।
আচ্ছা,
এখন ওনাকে উনি শুনেই তো সরকার কালার আহমদ বলতে লাগলেন জিজ্ঞেস করো। উনি তাড়াতাড়ি আবার ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে ওনার ঘরওয়ালকে জিজ্ঞেস করলেন যে আপনি যে পানি দিচ্ছেন কিসের পানি দিয়েছেন? ও যে একজনে তোমার আল্লাহর শক্তি, আল্লাহ পাকের এমন একজন বান্দা, নেককার ব্যক্তি, এমন একজন শক্তি আমার ঘরে এসেছে, আমি কি করাচির পানি দিব? আমার ঘর তো মক্কার পানি রয়েছে, সেজন্য আমি তাড়াহুড়ার মধ্যে যেহেতু নাস্তা দিব এমনি সাধারণ পানি দিব, এখন নাস্তা খাবেন না উনি তারা চলে যাবেন, সেই জন্য আমি করাচির পানি না দিয়ে বরকতময় মক্কা শরীফের জমজমের পানি দিয়ে।
এখান থেকে আমার একটা ঘটনা মনে পড়লো, একবার আমির আল সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়াও এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছিলেন। তো উনি মুরিদদের কুধারণা না হওয়ার জন্য উনি কিন্তু বলে দিয়েছেন যে আমি জমজমের পানি পান করছি, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছি। সোহান সোহান,
এটা তো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সরকারের কালামতাল এমন কারামত,
কারামত প্রকাশ পেল
যে যেখানে একজন নেককার ব্যক্তির কারা অন্তরের খবর যদি এরকম হয় স্বয়ং আমার নবীর সুধারণ এটা। তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত খারাপ ধারণা চিন্তা করার আগে আমরা ভালো ধারণা কর। এই জন্য আমরা মাদান সেরের মাধ্যমে অনেকবার শুনেছি এই ঘটনাটি যে কিছু ডাকাত আছে, এটা তো ডাকাত দল এরা যাচ্ছে লুটোতরাজ করার জন্য। তোরা সন্ধ্যা হওয়াতেই একটা মুসাফিরখানায় একজন নেককার ব্যক্তির তার মুসাফিরখানায় তারা এরা আশ্রয় নিল। তো আশ্রয় নেওয়াতে তো উনি মনে করলেন তোমরা জিজ্ঞেস করলেন আপনারা কারা? তো তারা বলতে লাগলো যে আমরা আল্লাহ পাকের রাস্তার মুসাফির, ওরা মিথ্যা বললো। তো উনি ওই মালিকটা নেককার ছিল তো উনি এদের জন্য ভালো খুব আপ্যায়ন করলো, ভালো খাবারের ব্যবস্থা করলো। তো খাবার খেয়ে ওরা শুয়ে পড়লো, সকাল ওরা লুটোতরাজ করার জন্য বের হলো, লুটোতরাজ করে ওরা সন্ধ্যার সময় আবার চলে আসলো। এখন চলে এসে দেখলো ওই মালিকের একটা পঙ্গু ছিল কালকে দেখেছিল, এখন সে অবলীলায় একটা হাঁটতেছে। তখন জিজ্ঞেস করলো যে এটা আপনার সে কালকের পঙ্গু ছিল এটা না? যে হ্যাঁ। যে এটা আজকে এরকম এত ভালো হলো কেমনে? বলেছে তা আপনাদের দয়ায়।
সুবহানাল্লাহ,
আপনার আমাদের দয়া বলতে আপনাদেরকে কালকে খাবার খাওয়ার পর যে খাবার উচ্ছিষ্ট ছিল আমি ওই খাবার শিফার নিয়তে এবং যে পানি ছিল সেগুলো শিফার নিয়তে খাবারগুলো আহার করিয়েছি, পানিগুলো মালিশ করেছি।
সুবহানাল্লাহ,
আর এটার বরকতে আল্লাহ পাক এমন বরকত দিয়েছেন আমার ছেলে সুস্থ হয়ে গেল।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এটা শুনে ডাকাত আশ্চর্য হয়ে গেল, কান্নাকাতা হলো আমরা কি আপনি জানেন আমরা তো ডাকাত, আমরা তো মানুষের সম্পদ কেড়ে নিই আর আপনি আমাদেরকে নেককার মনে করেছেন, এটা এখন আল্লাহ কেমন বরকত দিয়েছেন, আপনি সাক্ষী থাকুন আমরা আপনাকে তওবা করছি। তাহলে ওই ব্যক্তির সুধারণার কারণে এরা আবার নতুন করে তওবা করলো, গুনাহ থেকে তওবা করলো এবং তারা নেককার হলো, আর ওই পঙ্গু ছেলেটি এই সুধারণার কারণে ভালো হয়ে গেল।
আল্লাহু আকবার।
তাহলে দেখুন এটা এখন প্রশ্ন হচ্ছে যে এখন তো এরকম ব্যক্তি আছে, এখন কি ওইরকম আছে? এখন ওইরকম আছে বলে বলে এটা শয়তানের ফাঁদ। তো কাসেম আত্তারি দামত বরকাতুল্লাহ আলাইহি একটা ক্লিপস এভাবে ক্লিপস মনে নিয়ে এভাবে বলেছেন, শয়তান যখন কোনো ব্যক্তিকে ধোঁকা দেয় প্রথমে তাকে ফরজ ত্যাগ করার জন্য বলবে না,
ছোট ছোট বিষয় দিয়ে
প্রথমে তাকে একদম নফল, এরপরে সুন্নত জায়দা, এরপরে সুন্নত মুয়াক্কাদা, এরপরে ওয়াজিব, এরপরে ফরজ, ধীরে ধীরে তার দিয়ে আস্তে 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 সে তিন নিক্ষেপ করবে একটার পর একটা একটার পর একটা। প্রথমে কিন্তু নফলটাকে কী করলো, টার্গেট করলো। এখন আমাদের সমাজে আপনি দেখবেন প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক যুবক যুবতী প্রথমেই এই ছোটখাটো বিষয়গুলো নফল কী হয়েছে, মুস্তাহাব জিনিস মিলাদুন নবী মুস্তাহাব, ফাতেহা দেওয়া মুস্তাহাব, তারপর সত্য কথা বলা, কি সত্য কথা না বললে কি হয়, একটা মিথ্যা বললে কি হয়,
নিজের থেকে শরীয়ত বানায়নি আরে মিথ্যা বলা যায়,
শয়তান একটা উদাহরণ হচ্ছে যে মাসালের শয়তান, শয়তানের উদাহরণ হচ্ছে আনিকফুর, যে কুফরি কর। যখন মানুষ যখন কুফরি করে ফেলে তখন সে বলে আমি তোমার কাছে নেই, আমি তোমার থেকে অনেক দূরে। এতক্ষণ সে উদ্বুদ্ধ করলো কুফরি করার জন্য, যখন কুফরি করলো সে বলে আমি তোমার থেকে অনেক দূরে, কি জন্য? বলে ইন্নি আখাফুল্লাহ, বলে আমি আল্লাহ পাককে ভয় করি। দেখুন গুনাহের কাজে লিপ্ত করালো সে, কারণ বলে দেখলো ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহ পাককে ভয় করি, কি জন্য? আমি একটা ভুলের কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ পাক আমাদের আমাকে নতুন নয় পুরাতন কাফের বানিয়ে দিয়েছে, আমার এত বছরের ইবাদত সবগুলো নষ্ট হয়ে গিয়েছে একটা ভুলের কারণে, সুতরাং আমি তোমার থেকে অনেক দূরে, তুমি অনেকগুলো গুনাহ করে ফেলেছ, তো গুনাহগুলো করেছ তার পরচা নাই পরে। কি জন্য? মনে বিশ্বাস করেছেন যে আলী আজ্জিলু বিত্তাওবাতে কাবল আল মাউত, আলী কি করো, এক রাবায়াতের মধ্যে রয়েছে যে তুমি তাড়াতাড়ি তওবা করো মৃত্যু আসার আগে, আর এক রাবায়াতের মধ্যে রয়েছে আলী তাড়াতাড়ি তওবা করো যে তোমার যদি কোনো গুনাহ যদি সাকেত হয়ে যায় তার। এখন প্রশ্ন হচ্ছে মওলানা সাহেব আলী তো গুনাহ করেননি, এটা উম্মতের জন্য শিক্ষা, এটা মওলানা সাহেব হুদা আলীকে লক্ষ্য করে আমাদের জন্য শিক্ষা দিচ্ছেন যে আলী কোনো ত্রুটি যদি হয়ে যায় তাড়াতাড়ি তওবা করো, আগামীকালের জন্য অপেক্ষা করো না। কি জন্য? আগামীকাল হলে রাত এবং দিন দুটার সমন্বয়ে একটা দিন পার হবে, আগামীকাল আসবে, যে এর আগে নয়। কোনো ত্রুটি যদি হয়ে যায় সাথে সাথে কী করো, তওবা করে ফেলো, কারণ মালাকুল মওত কখন চলে আসবে, জন্য বসে আজ্জিলু বিত্তাওবাতে কাবল আল মওত, যে তাড়াতাড়ি তওবা করো মৃত্যু আসার আগে। সদকা করো দুনিয়া বসে, সদকা করো গরিব হালত আসার আগে।
জি,
মানুষ যখন মৃত্যুবরণ করে তাড়াতাড়ি কী করো, দাফন করে ফেলো শরীর নষ্ট হয়ে যাওয়ার আগে। তো দেখুন এই সবগুলো উম্মতের জন্য শিক্ষা। মওলানা সাহেব হুদা আলীকে লক্ষ্য করে আমাদেরকে আমার নবী মেসেজ দিচ্ছেন যে এভাবে তাড়াতাড়ি করো। এখন দেখা যায় আপনি দেখুন দেখবেন যেগুলো বলা হচ্ছে সবগুলো উল্টা। এখন এখন গোনা তো সব সমস্যা নেই, গোনা করে তো কী হয়েছে, আগামী রমজান আসলে বা তওবা করবো, শবরাত আসলে তওবা করবো, লাইলাতুল কদর আসলে তওবা করবো, মেরাজুন নবী আসলে তওবা করবো, ঈদ মিলাদুন সুরা বাহারা আসলে তওবা করবো, মানে এইরকম ইভেন্টে ইভেন্টে তওবা করবো, যে এর আগে নয়। তো নামাজ ইভেন্টের সময়, মেরাজের সময় নামাজ পড়বো, লাইলাতুল বরাতের সময় নামাজ পড়বো, লাইলাতুল কদরের সময় নামাজ পড়বো, ঈদের দিন নামাজ পড়বো, ঈদুল ফিতর ঈদুল আজহায় তখন নামাজ পড়লে তো হয়, কারণ ঈদুল ফিতর তখন তো সাধারণ ক্ষমা, ওই দিন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, ওই দিন সারাদিন কি আল্লাহ পাককে বললে শুনবেন না, মাফ করবেন তো উনি। তাহলে দেখুন মাযাল্লা আল্লাহর পানা, ততক্ষণ কি সময় আল্লাহ পাক কি দিবেন আমাদেরকে? আমরা দেখছি কিছুদিন আগেও যেমন আলিমে দিন 3:30 দিকে উঠলো সেহরি খাওয়ার জন্য, নেস্ট করলো, এই যে এরকম। তাহলে এই ব্যক্তিগুলা এরা তো নক্ষত্র, আলিমগুলো চলে যাওয়া মানে একটা জাহাজ ডুবে যাওয়া, একটা পৃথিবী ডুবে যাওয়া। তাহলে দেখুন এরা চলে যাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ায় দেখলে দেখবেন প্রতিদিন কোনো না কোনো জায়গায় মানুষের মৃত্যু মৃত্যুর খবর আসছে। তাহলে তারাও তো, তাদেরও তো স্বপ্ন ছিল, তাদেরও ধারণা ছিল এটা আমি ঈদ করব সবার সাথে মিলেমিশে, আমি এটা করব, আমার অনেক স্বপ্ন, জায়গা নিয়েছি, বিল্ডিং করব, অনেক দিন বাঁচবো, অনেক কিছু করব, তার ধারণা তো সেই ধারণা পাল্টে গেল। জন্য আল্লাহ পাকের দরবারে তাওবাতে মাদানী মুযাকারার মধ্যে আমিনুল সুন্নাত বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছেন, মানুষকে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর নসিহত করে যাচ্ছেন। আমাদের তো সময় নেই, কিছুক্ষণ বসে এখানে কিছু ইলমে দিন অর্জন করবো, বিভিন্ন মাসআলা শিখবো, এমন অনেক অনেক মাসআলা আছে যেগুলো মানুষ অনেকে জানে না।
জি জি, আচ্ছা ধরো এখানে আরেকটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে যে অনেকে আল্লাহ তাআলার ব্যাপারেও কুধারণা করে বসে।
জি,
আল্লাহ তাআলার ব্যাপারে এখন মানে এটা কি আসলে শয়তানের পক্ষ থেকে, আর এটা আসাটা কত মারাত্মক একটা বিষয় যে আল্লাহ পাকের ব্যাপারে কুধারণা, যে আল্লাহ পাক আমার সাথে এরকম কেন করলো, এরকম কেন করলো, বা অমুকের সাথে এটা করলো আমার সাথে কেন এরকম করলো না, এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন যে এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আল্লাহ ব্যাপারে। কুফরিয়া
কালিমাতকে বারে মে সওয়াল জব তোমার আশ্চর্য কিতাব রয়েছে।
জি,
কেন আমাদের একটা কুফরি বাক্য এটা যে আল্লাহ পাক আমার শত্রুকে সম্পদ দ্বারা ভর্তি করে দিয়েছে আর আমাকে গরিব রেখেছে, আমি কিন্তু হক করে পড়াচ্ছি, এটা বলার সাথে সাথে ইমান চলে যাবে, কুফরি বাক্য। কেননা আল্লাহ পাক এখানে আপনি যেটা বললেন, ও যেটা বললো তার কথার মধ্যে এটা ফুটে উঠেছে যে আল্লাহ পাক জালিমের পক্ষে মুসলিমের বিপক্ষে। অথচ হাদিস মুবারকের মধ্যে রয়েছে তিনি বিশ্বাস করেছেন যে আল্লাহ পাক এবং মুসলিমের মধ্যবর্তী জায়গায় কোনো কি নেই, কোনো পর্দা
নেই,
যা সে যা দোয়া করবে আল্লাহ সেটা কবুল করবে। মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া। তাহলে দেখুন এই আমানবী যেটা ইশাদ করেছেন সেটা হক, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, কারণ ওয়ামা ইয়াম থেকে আনিন হওয়া ইন হুয়া ইল্লা ওয়াকিন ইউহা, আমার নবী যা বলেন সেটা বহি, নিজ থেকে কিছু বলেন না। সুতরাং ইয় নবীর জবানে পাক থেকে যেটা বের হয়ে যান সেটাই ঘটবে। এখন কোনো ব্যক্তি যদি কুধারণা করে শয়তানের বড় মারাত্মক ফাঁদে সে পড়েছে। কেননা একদায় 50 বছর 60 বছর হায়াত অতিবাহিত করছি, অক্সিজেনের অভাব হয়েছে, যে মাত্র একটু সমস্যা দেখা দিল, যখন অক্সিজেন লাগিয়ে দেওয়া হলো প্রতি ঘন্টা পর্যন্ত প্রতি মিনিটে টাকা পর্যন্ত হিসাব করে নিচ্ছে। এখন যদি হিসাব করেন যে জন্ম থেকে এই 50 বছর 40 বছর 30 বছর পর্যন্ত কত ঘন্টা অতিবাহিত করেছে, অক্সিজেন নিয়েছি, এটার বিল কে দিবে? এটার বিল যদি আল্লাহকে যদি শোধ করতে হয়,
করলে কিন্তু বরকত আছে, ফজিলত আছে, এ ব্যাপারে একটু আমাদেরকে পরামর্শ দিবেন যে দর্শকদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে ভালো ধারণা বলতে কিভাবে ভালো ধারণা রাখবে।
প্রথমত হাদিসে ফাসের মধ্যে রয়েছে, আল্লাহ পাক যখন কোনো বান্দার সাথে ভালো আচরণ করতে চায় তখন তাকে তাদেরকে আগে মুসিবত পাঠায় তার কাছে।
আচ্ছা,
মুসিবত দিয়ে পরীক্ষা করেন।
জি,
কি জন্য? অপরাধীদের মধ্যে এটাও রয়েছে, বান্দা যখন চায় বারবার চায় আল্লাহ পাকের দরবারে, তখন জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দার জন্য চাচ্ছে যে একটু ধৈর্য ধারণ করো, একটু অপেক্ষা করো, থামো একটু। আর কোনো বিদ্রোহী যখন চায় তখন আল্লাহ পাক জিব্রাইলকে বলে জিব্রাইল তাড়াতাড়ি দিয়ে দাও, কেননা তার কর্কশ আমার শুনতে খুব খারাপ লাগে, তাকে তা এখনই দিয়ে দাও। তো আল্লাহ তো ওই নেককার বন্ধু চাচ্ছে, তার জন্য অপেক্ষা করো, কেননা তার বারবার আশাটা ফাযকুরুনি আযকুরকুম, কারণ বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করবো। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আয়াতের তাফসীরের মধ্যে বলতে গিয়ে নিশাদ করেন, বান্দা যখন ভরামুজরি স্মরণ করে আমাকে, আমি আল্লাহ নূরানি ফেরেস্তা নিষ্পাপ ফেরেস্তাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করবো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বান্দা যখন একাকী স্মরণ করবে আর আমি আল্লাহ আমার বান্দাকে একাকী স্মরণ করবো।
সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ পাকের নিকট বান্দার আওয়াজটা, বান্দার চাওয়াটা আল্লাহর বেশি পছন্দ নিয়ে, বান্দার যত চাই থাকবে আল্লাহ পাক তত ভালো লাগে। আপনি একটু চিন্তা করুন না, আমাদের যাদের সন্তান কন্যা সন্তান পুত্র সন্তান রয়েছে তারা যতবার বাবা বাবা বলে ডাকে
তত ভালো লাগে,
তত ভালো লাগে। কি জন্য? সে আমার সন্তান। অথচ আমার আল্লাহ তার বান্দাকে পিতা মাতার চাইতে অনেক 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 বেশি
ভালোবাসে,
সেজন্য আল্লাহ পাকের
উপর বেশি নিজে তৈরি করেছেন না আমাদেরকে,
এজন্যই তো আল্লাহ পাকের মজা লাগে বারবার আল্লাহ চাওয়াটা। এই জন্য আল্লাহ পাকের জন্য ইশাদ করেছেন যে বান্দা যখন বান্দার সাথে আমি যখন ভালো আচরণ করতে চাই তখন তাকে এরকম মুসিবত বিপদাপদ দিয়ে তাকে পরীক্ষা করে দেখি, বান্দা আমার উপর কতটুকু ইস্তেকামত থাকে, আমার দয়ার উপর, আমার দয়ার তাল কতক্ষণ সে অন্বেষণ করে, আমার উপর সে কিরকম ধারণা পোষণ করে। যখন সে আমার উপর সুদৃঢ় করে তখন আল্লাহ পাক তার বান্দাকে এমন নিয়ামত দান করেন যে যেটা সে হারিয়েছে, যা সে হারিয়েছে তার চেয়ে আরো অনেকগুণ বেশি দেন। দেখুন বিভিন্ন আম্বিয়া কিরাম আলাইহিস সালামদের জীবনে দেখুন, সমস্ত সাহাবায়ে কিরাম আলেম রিদওয়ানের জীবনে দেখুন, যেমন দেখুন না বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, বুকে পাথর তুলে দিয়েছেন, তখন তিনিও দেখেন আহাদ আল্লাহ একক, আল্লাহ একক আমার নবী, এটা দেখেই ঘোষণা দিলেন যে বেলালকে মুক্ত করে দেওয়ার জন্য। তখন সিদ্দিক আকবর বেলালকে
ক্রয় করে নিলেন।
তো বেলাল ধৈর্য ধারণ করেছে, এই জন্য মেরাজের রাতে বেলালের জুতার আওয়াজ, চলার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা গিয়েছে। তাহলে দেখুন কষ্ট করার এটা এমনি 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 এক আলেমে দিন, যিনি মাদানী চ্যানেল দেখে আত্মারী হয়েছেন,
জি
লামা আবুল হাশিম
জিকির করতে করতে মাশাআল্লাহ ওনার শেষ কালিমাত ছিল এটা,
উনি এত অনেক বছর শুধুমাত্র একজন সত্যিকার পীর, সত্যিকার পীরের অন্বেষণ ছিল আলেমে দিন, ভন্ডামিকে প্রশ্রয় দেয় নাই, সবসময় শরীয়তের উপর অটল ছিলেন এবং নিজেও মেনেছেন, মানুষকে মানার জন্য উদ্বুদ্ধ করেছেন। উনি সত্যিকার অর্থে আশেক রসুল খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মাদানী চ্যানেল দেখেই তখনই বলতে লাগলেন যে সত্যিকার আশেক রসুল ইলিয়াস কাদের। তখন এই মাদানী চ্যানেল লাইভ এর মধ্যে উনি বাইত হয়ে গিয়েছেন।
আচ্ছা,
এটা ওনার মধ্যে ছিল, আমাদের ইসলাম রেখে এটা পারবো তিনি বলছেন যে আসলে আমি একজন সত্যিকার আশেক রসুল আলেমে দিন এবং সত্যিকার একজন পীর পেয়েছি, এটা আমি ইলিয়াস কাদের।
সুবহানাল্লাহ।
ওনার প্রতিটা কথা প্রতিটা চলন বলন এগুলা শরীয়তের উপর, শরীয়তের জন্য কোনো
কাজ। জি জি জি, ওনার অনেক টিপস আমরা দেখেছি।
তো এজন্য তো উনি এটা দেখেই খুব অভিভূত হয়েছেন। প্রত্যেক দিনের মধ্যে না হলে এমন জীবনে কোনো সাক্ষাৎ হয় নাই। মাদানী চ্যানেলের মধ্যে দেখেই ওনার প্রতি এরকম সুধারণা পোষণ করা, ওনার বায়াত হওয়া, এটা চারটিখানি ঘটানো। তো সুধারণা তো একটি সুধারণার বরকতে কেমন নিয়ামত। মৃত্যুর সময় মানুষ তো অনেকেই অনেক ধরনের, কারো মাথা নেই, কারো হাত নেই, কারো পা নেই, অনেকে আমাদের মৃত্যুবরণ করছে, আর অনেকে আল্লাহ 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 পাকের স্মরণ করে মৃত্যুবরণ।
আসলে আশিকের রসুল এবং নেক বান্দাদের শেষ বিদায়টা এমনই হয়। তো সুধারণা, ওই যে আমিরুল সুন্নাহদের প্রতি সুধারণা করেছেন, ওনার কাছে নিজেকে সাপোর্ট করেছেন এবং আল্লাহ তাআলা ওনাকে তেমন পুরস্কার প্রতিদানও দিয়েছেন। আল্লাহ করিম ওনার দরজাতকে আরও বুলন্দ করুক এবং ওনার সবকে আমাদেরকে বেহিসাব মাফ করুক। তো এই জন্য সুধারণা করা যায়, সুধারণা করা যায় যে কোনো মানুষের ক্ষেত্রে। আপনার পাশে কেউ বসে আছে, বাসে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, রোডে ঘাটে যাচ্ছেন, হয়তোবা তার কোনো কথা শুনে আপনি হঠাৎ চমকে যেতে পারেন, আর কী বলতেছে না, তার কথাটা কী উদ্দেশ্যে বলছে, সে কোন হালতে বলছে, কী বলছে না বলছে, বিবেচনা করা দরকার, সুধারণা করা দরকার।
একটা ক্লিশ কালকে খুব বেশি প্রচার প্রসার হয়েছে, যে উনি মশা লাগলেন যে যারা যুবক রয়েছে বৃদ্ধদের ব্যাপারে সুধারণা পোষণ করা, তাদেরকে সম্মান করা। হাদিসে পাক দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোনো প্রবীণ যারা বৃদ্ধদেরকে সম্মান করবে, আল্লাহ পাক তাকে বৃদ্ধ না হওয়ার এক পর্যন্ত মৃত্যুদান করবেন না, শুধুমাত্র ওই বৃদ্ধদের সম্মান করার কারণে। এটা আমার নবীর হাদিস, এটা মুবারাকা। তো যে সম্মান করার কারণে বৃদ্ধদেরকে, সিট থেকে উঠে গিয়েছেন, বাবা আপনি বসুন, আমি যুবক, আমি দাঁড়াতে পারবো, তো তাকে বসাতেন থেকে। তো উনি যে দোয়া করছেন না, ওই দোয়ার ফসল বৃদ্ধ না হওয়া পর্যন্ত তাকে তার মৃত্যুদান করবেন না, তাকেও এরকম সম্মান দান করবেন আল্লাহ আল্লাহ পাক। তাহলে দেখুন এই যে সুধারণা, তো আমার আল্লাহ পাকের প্রতি সুধারণা, উনি সুধারণ করছেন যে আল্লাহ পাক আমার জন্য একজন এমন একজন দায়ী, এমন একজন পথপ্রদর্শক মিলাবেন যিনি আমাকে মনজিলে মকসাদ পর্যন্ত পৌঁছাবেন। আল্লাহ পাকের যেরকম বিশ্বাস ছিল, আল্লাহ পাক তাকে দয়া করেছেন। এই বয়সে এসে এই কিছু বছর আগে তিনি কি হয়েছেন, আল্লাহ হয়েছেন। এবং আমাদের জামিয়াতুল মদিনা কর্ণফুলী শাখার যে প্রতি বছর জুলুসে মিলাদ হয়, উনি ওনার সদারতে হয়, কত এটা ওদের আবুল হাশিম হুজুরের সদারতে হতো, উনি সদাত করতেন, মাদত করতেন, দোয়া করতেন। তাহলে এই যে সুধারণা, এই একটা সুধারণার বরকতে এমন নিয়ামত লাভ করলো। এরকম অনেক বান্দা রয়েছে প্রত্যেক অঞ্চলে, আমিলা সুন্নত বলুন, সুন্নতের প্রতি, আমার নবীর প্রতি, বুজুর গানে কেরামের প্রতি সুধারণা। একজন ডাকাতের প্রতি সুধারণা করার কারণে যদি সন্তান ভালো হয়ে যায়, তো বুজুর্গের উপর সুধারণা করলে তো আরো নামত বেশি।
আচ্ছা, বুজুর্গের কথা যখন চলেই আসলো, আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই। এই যে বিভিন্ন জায়গায়, রোডে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন রওজা, মাজার শরীফ, বুজুর্গদের মাজার, আল্লাহওয়ালাদের মাজার, তো এইগুলোর ব্যাপারে সুধারণা রাখা, একজন মুসলমান হিসেবে সুধারণা রাখা, আর সুধারণা না রেখে ওই মাজার বা সাহেবে মাজার সম্পর্কে হুট করে কিছু বলে ফেলা, মতামত দিয়ে দেয়া, এটার কেমন ক্ষতি? কেননা সেটা যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে আমাদের কি হতে পারে?
হাদিসে কুদসির মধ্যে রয়েছে, মানে আদালি বলিগান ফাকাদ আদাম তাবিল হার, যারা আমার বলির বিরোধিতা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।
আল্লাহ আল্লাহ,
তাহলে আল্লাহ পাকের আল্লাহ যদি লড়াই ঘোষণা করে,
জি,
সে পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও এটা মোকাবিলা করার শক্তি রাখে না। সেজন্য হ্যাঁ, মাজার যদি না হয় এটা আমরা যাচাই বাছাই করি, আর না হলে এটার জবাব যারা এটার ব্যবস্থা করেছে
তারা ভোগ করবে,
তারা ভোগ করবে।
আল্লাহ আমার সুধারণার তো বরকত পেয়ে যাবো,
অবশ্যই পেয়ে যাবো। এরকম আমাদের এক ইসলামী ভাই, আমাদের এখানে ওইদিকে একটা মাজার রয়েছে, রাস্তার মধ্যে রোডের পাশে ছিল,
মনিউল্লাহ শাহ,
মনিউল্লাহ শাহ রহমতুল্লাহ। তো উনি এখানে জিয়ারত করতো প্রায় সময়, তো ওখানে মাঝে মধ্যে এখানে রাত কাটাতো রাতে। উনি একদিন এরকম রাতে গিয়েছিল এখানে, হঠাৎ করে একজন গভীর রাতে একজন ব্যক্তি এসে রোদে, যাও বের হো, বের হো, কিন্তু বের হো, বের হবে এখান থেকে। বলছেন কী ব্যাপার, উনি ঘুমের মধ্যে। এখন বলছেন না আমি একটু, বলছেন এখনও বের হোক। তো ওনাকে বের করে দিলেন এখান থেকে। ওই সময় শীতকাল ছিল, উইন্টার সিজন ছিল। তো উইন্টার সিজন এখন যাবে কোথায়, উনি কট্টুখানতে গিয়ে একটা দেওয়ালের পাশে গিয়ে এখানে বসে কোনো রকম রাতটা কাটানোর জন্য, যদি সকালে নামাজ হবে, নামাজ তারপর চলে যাবে। তো উনি চলে গেলেন এখানে, ওই দেওয়ালের পাশে বসেছিল, পাশে একটা মসজিদ, এখানে তখন আসান হল নামাজ পড়ে। সকালে যখন আসতে লাগলো, দেখা যাচ্ছে মাজারের ভিতরে যে প্রাচীর ছিল, দেওয়াল ছিল কট্টুক, দেওয়ালটা পড়ে গিয়েছে।
আল্লাহ,
এখন পড়ে গিয়েছে কি জন্য, উনি আসার পর এটা ঘটনাটা হয়েছে। তো চিন্তা করতে ওনাকে যখন জাগিয়ে দেওয়া হচ্ছে তখন দেওয়ালটা ঠিক ঠিক ছিল, পরবর্তীতে এটা একটা ট্রলি ছিল, ট্রলি গাড়ি যাওয়ার সময় পেছনের সাইডটা লেগে দেওয়ালটা পড়ে গিয়েছে।
আল্লাহ আল্লাহ।
এখন এখন চিন্তা করতে লাগলাম যে আসলে নিশ্চয়ই ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাই আমাকে হয়তো কি করে সেখান থেকে তুলে দিয়েছে, কারণ আমি যদি থাকতাম তাহলে নিশ্চিত মৃত্যু আমার,
এখানে কোনো দুর্ঘটনা করতে পারতাম
করতে পারতো। এখন যে ড্রাইভার এটা করেছে সে কট্টু গিয়ে গাড়ি স্টপ করলো, এখানে তার ঘুম চলে আসতে, এখন তাকে সাপের মতো বোঝা লাগলো তাড়াতাড়ি গিয়ে আমার
প্রাচীরটা
ঠিক করে দাও। এখন সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার গাড়ি ব্যাগ দিয়ে চলে আসলো, মাপ চাইলে আবার প্রাচীর ঠিক করে দিল। তাহলে দেখুন নেককার বন্দাদের ওনারা রাস্তার মধ্যে হোক, কাঠের মধ্যে হোক, জলাশয়ের মধ্যখানে হোক, যেখানেই হোক না কেন, কারণ আলিকা ফজলুল্লাহ ইউতি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দয়া দ্বারা দন্ড করতে
পারেন।
এটা পানির পানির মধ্যে হোক, পাহাড়ের চূড়ায় হোক, যেখানেই হোক না কেন, এটা আল্লাহ পাকের প্রদত্ত দয়া। এখন আমি আপনি উদাহরণ করে কি আর হবে আর না হবে, কারণ ওনারা তো নিয়ামত প্রাপ্ত। এখন আমি নিয়ামত পাওয়ার আগে যদি এই ধারণা করে বসে থাকি তাহলে ওই যে বললাম আল্লাহ পাকের গজব।
জি, আপনি মারাত্মক একটা কথা বলেছেন যে সুধারণা করা উচিত সাহেবে মাজারের ক্ষেত্রে। আর এমন যদি হয়ে যায় যে আমরা হক কোনো বলির বিরুদ্ধাচরণ করে ফেললাম, হ্যাঁ কোনো সাহেবে মাজারের ব্যাপারে এমন কথা বলে ফেললাম যিনি হক, যিনি আল্লাহর প্রকৃত নেক বান্দা, ওনার ব্যাপারে আমি কুধারণা করে ফেললাম, এমন মতামত দিয়ে দিলাম যেটা ওনার শানে বেয়াদবির সমতুল্য, তাহলে চিন্তা করুন আমার হুজুর বলেছেন যে ওলিদের ব্যাপারে যারা কুধারণা করে আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে।
ঘোষণা ছিল চন্দনা জামিল জুটি।
জি,
এখানে গোসল আসম কুলনবী রহমতুল্লাহ আলাদ আব্দুর রহিম কুলনবী রহমতুল্লাহ বা আব্দুল আজিজ কুলনবী রহমতুল্লাহ তালা আলাই নকশাবন্দি আমি যাদের তৈরি করতে ছিলেন আমরা। তো তখন ওনারা যখন এখানে গ্রামে আসলো জামিল জুটি গ্রামে, তো পালকি করে চলতো।
হ্যাঁ,
পালকি করে। তখন হযরতকে দেখেই বলতে লাগলো যে মাযাল্লাহ, যে মৃত গাদা মনে হয় নিয়ে যাচ্ছে, এরকম ওরা বাজে কমেন্ট করলো, কুদারণা করলো যে গাদা নিয়ে যাচ্ছে মনে হয়, মরা গাদা এরকম নিয়ে যাচ্ছে, মৃত গাদা পালকি করে, নাহলে কোনো খাইলে খেয়ে দেয় আর কোনো কাজ নেই এরকম। তখন উনি শুধুমাত্র ওই পালকি দেখে না, একটু গান শুধু দেখলো এভাবে শুধু পালকি দেখে, তখন কিছু বলেন নাই, চুপ ছিল।
জি,
বাস আল্লাহ পাকের যুদ্ধ শুরু হয়ে গেল। এখন ওই ব্যক্তি এটা বলার পর গড়ে যাওয়া পর ওর ব্রেন আউট হয়ে গেল, এখন সে উল্টো পাল্টা কাজ করবার কাপড় এতক্ষণ ছিল নিচে, এখন কাপড় উপরে উঠে গিয়েছে, জামা কাপড় ছিঁড়ে হল। ওর প্রজন্ম যেগুলো আসছে ওর প্রজন্মের সাথে একজন আমার সাথে সাক্ষাৎ, তখন ওইটারও মাথা নষ্ট। কি জন্য? তখন আমাদের উস্তাদ আল্লাহ মানুর ইসলাম লতিফি নকশাবন্দি রহমতুল্লাহ তাআলা বলতে রাখেন যে বাবা দেখো, এটা ওই ব্যক্তি যে আমার হুজুরকে এরকম বলেছিল, তার পিতা বা দাদা, তার নসল দিয়ে এখনো পর্যন্ত এরকম সন্তান সবগুলো এরকম। তাহলে দেখুন বুজুর্গদের নজর এটা এমনি নয়, নজর দিয়েছেন বাস আল্লাহ পাকের। ওই যে বাহলুল দানা রহমতুল্লাহর ঘটনা যেটা যে চলছিল, ওনাকে একজন দেখে ওনাকে সুধারণা করে দুধ পান করেছিল, দোয়া করেছেন, চলতে লাগলো, একজন যুবক যুবতী কথা বলছিল, তো ওনার পায়ের চপ্পল থেকে একটু পিস উঠল ময়লা, পরার সাথে এত যুবক কিছু বলা নাই এসে তাকে চাপাড়াত করে দিল, কিছু বলা নাই, তুমি বলতে লাগলা তোমার সব তোমার রহস্য হিকমত বোঝাবার দায়, তুমি যেই মুখে দুধ পান করে যাওয়ার ওই গালের মধ্যে আবার তাপ পরে দিয়েছিলে, তো তোমার হিকমত বোঝাবার দায়, কিছু বলার নেই, দেখো উনি চলে গিয়েছে। এরপরে ওই যুবক ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। তাহলে তোমার মা আবার সবাই আস্তে আস্তে লাগলো, বলতে লাগলো আপনি মনে হয় বদুয়া দিয়েছেন, বলছে আমার কি, তার প্রেয়সীর তার মোহাব্বত, সে যাকে মোহাব্বত করে সে মোহাব্বত ব্যক্তির গায়ে যখন সামান্য কাদা লাগে যায় তখন তার রাগ হয়। আর আমি যে আল্লাহকে মোহাব্বত করি সে বান্দাকে যদি কেউ আঘাত করে আমার আল্লাহকে রাগ করবে।
আল্লাহ আল্লাহ।
দেখো আমাদের জন্য মেসেজ এগুলো সবগুলা এই বুজুর্গরা, এই জন্যই তো গৌসুল আজম, গৌসুল আজম তাদেরকে বলা হয়, যে গৌসুল আজম শুধুমাত্র শুধু মুখে নয়, গৌসুল আজমের প্রতিটি পশমে পশমে পর্যন্ত আল্লাহ পাকে জিকির করে থাকে, আল্লাহ পাকে জিকির থেকে খালি নয়। তো যে গৌসুল আজমের প্রতিটি লোম পর্যন্ত আল্লাহ জিকির করে থাকে, সে গৌসুল আজমের মুখে যদি চাপাটাবাদ করা হয়, প্রহার করা হয়, আমার আল্লাহ সৃষ্টি করবে কখন? এটা
আল্লাহ তাআলার কাহারিয়া চলে আসে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিশেষ করে আল্লাহর নেক বান্দাদের ক্ষেত্রে আমাদেরকে এমন সুধারণা পোষণ করতে হবে যেটার কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়। আমাদের তো আল্লাহ পাকের সন্তুষ্টি প্রয়োজন, আল্লাহ পাক সন্তুষ্ট হবে এমন কাজ করা প্রয়োজন। তো সুধারণা করলে ক্ষতি কী? সুধারণা করার কারণে যদি আমি গুণা থেকে বেঁচে যায়। হ্যাঁ, হয়তো বা আমার সুধারণার কারণে উনি যেমন সেটা পরিবর্তন হবে না, কিন্তু আমার সুধারণার কারণে তো আমি নেকি পেয়ে যাবো, আল্লাহ পাকের রেজা হাসিল করতে পারবো। তো এই জন্য সুধারণা করা উচিত, সবসময় সুধারণা করবেন, সুধারণা নিজের মধ্যে পোষণ করবেন। ইনশাল্লাহ আলোচনা আরও হবে, কিছু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে সামিল করি। জি,
আমার নাম মোহাম্মদ হোসেন, কুমিল্লা থেকে বলছি। আমি একটা নাতের আসল শুনতে চাই, সাবেসা আওলা হুয়া হামারা নবী।
ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, চেষ্টা করা হবে, আমাদের সাথেই থাকবে। নেক্সট কল,
ঢাকা নানগঞ্জ। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখো, যেমন বিশেষ করে আমার মাও বর্তমানে দেখে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরো বরকত দান করুক। এভাবে সবাইকে দাওয়াত দিতে থাকবেন, যাতে করে সবাই মাদানী চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে। জি, নেক্সট কল,
রাজশাহী থেকে বলছি, আব্দুর রাজ্জাক। আমি একটি কালাম শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান।
হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করা হবে। নেক্সট কল,
নাম মোহাম্মদ জাকারিয়া। আমি আমার পরিবারকে নিয়ে আপনার অনুষ্ঠান দেখতেছি। আপনার অনুষ্ঠান অনেক সুন্দর লাগে, অনেক ভালো। আপনার এই অনুষ্ঠান দেখার পর থেকে আমার ফ্যামিলি নিয়েছি, আমি সারাক্ষণই আপনাদের চ্যানেল অনুষ্ঠান দেখতেছি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট কল,
আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় কাবাসপাড়া থেকে আরজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল বাংলায় সরাসরি অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি কালাম শুনতে চাই, কালামটি হলো আবার এসেছে রমজান।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রতিদিনই কেউ না কেউ অনুরোধ করেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। নেক্সট কল,
আমি ভাইসুদ্দিয়া যাত্রি বলতেছি। আমাদের পরিবারের সবাই মায়ের চ্যানেল দেখতেছে এবং আমাদের মায়ের চ্যানেল দেখতে খুব ভালো লাগে। আমাদের জন্য দোয়া করার জন্য মায়ের রইল।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ছোট ছোট শিশুরা, ছোট ছোট ছেলে মেয়েরা মাদানী চ্যানেল দেখছে, এটাই ভালো লাগছে। তো মাদানী চ্যানেল দেখাবেন, নিজের বাচ্চাদেরকেও দেখাবেন, নিজেরাও দেখবেন ইনশাআল্লাহ। এই যে সুধারণা করার ফজিলতের কথা বলছি, ইনশাআল্লাহ এখান থেকে যে ইলমি দিনগুলো অর্জন হবে, এর বরকতেই আমরা সুধারণা পোষণ করা আস্তে আস্তে শিখতে পারবো। ইনশাআল্লাহ কালামের দিকে যাবো, আসুন এর আগে রমজান সম্বলিত একটি প্যাকেজ আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি, আসুন সেই প্যাকেজটি অনুষ্ঠানে সামিল করি।
প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলমান রয়েছে পবিত্র রোজার মাস, রমজান মাস। আমাদের উচিত এই মাসে ব্যয়কে খরচকে বৈধপন্থায় বাড়িয়ে দেয়া। কেননা হযরত সাইয়েদুনা যামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদার রিসালাত শাহিনশাহে নবুয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় বাণী হচ্ছে, মাহে রমজানে পরিবারের ব্যয়কে বাড়িয়ে দাও। কেননা মাহে রমজানে খরচ করা আল্লাহ তাআলার পথে খরচ করার মতোই। অপর বর্ণনার সারমর্ম হচ্ছে, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সেই মাসকে স্বাগতম যা আমাদেরকে পবিত্রকারী। পুরো রমজান কল্যাণই কল্যাণ, দিনের রোজা হোক কিংবা রাতের ইবাদত। এ মাসে ব্যয় করা, খরচ করা, জিহাদে ব্যয় করা, জিহাদে খরচ করার নেই মর্যাদা রাখে। প্রিয় ইসলামী ভাইরা, কেনই বা খরচ করব না? এই মাসে খরচ করার, ব্যয়কে বাড়িয়ে দেওয়ার শিক্ষা আমরা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সিরাত থেকেই পেয়ে থাকি। যেমন হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন রমজান মাস আসত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক কয়েদিকে মুক্ত করে দিতেন এবং প্রত্যেক ভিখারীকে দান করতেন। অপর হাদিসে পাকের সারমর্ম যা হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, যে হাদিসে পাকের শেষ অংশ থেকে আমরা এই বিষয়টি অবগত হই যে যখন রমজানুল মুবারক এর আগমন হতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্রুত বেগে চলমান বাতাসের চেয়েও বেশি পরিমাণে কল্যাণের পথে খরচ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও পবিত্র রমজানুল মুবারকে বৈধ পন্থায় ব্যয়কে বাড়িয়ে দেওয়ার
ইফতারের ব্যবস্থা করার, সেহরির ব্যবস্থা করার, মানুষের অসহায়দের সহায় হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরিবারের জন্য ব্যয় বাড়িয়ে দেয়া এই রমজান মাসে মাশাআল্লাহ খুব সুন্দর মাদানী ফুল আমরা শুনলাম। তো পরিবারের জন্য খরচ করবেন এই রমজান মাসে, এবং বিশেষ করে যারা অসহায় আছে, যারা দরিদ্র আছে, যারা আত্মীয় স্বজনের মধ্যে একটু গরিবী হালতের মধ্যে আছে, তাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করবেন। আসুন আমরা কালাম শুনে এরপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনা দিকে ফিরে আসব। জি,
আল্লাহ 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 আল্লাহ
দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আমরা আলোচনা করছিলাম সুধারণা, সুধারণা করার ব্যাপারে, কুধারণা থেকে নিজেকে বিরত রাখার ব্যাপারে। অনেক সময় ঘরের মধ্যেও কুধারণা বেশি হয়ে যায়, স্বামী স্ত্রী মা বাবা এদের মধ্যে কুধারণা, এরপর সন্তানের সাথে মা বাবার সাথে। তো এই যে কুধারণা করা, কথায় কথায় সন্দেহ করা, হ্যাঁ, তো এগুলো কিন্তু পরিবার ধ্বংসের একটা কারণ হয়ে যায়। তো এ ব্যাপারে আপনি কিছু পরামর্শ দিন যে কুধারণা থেকে কিভাবে বাঁচতে পারে আর সংসার কিভাবে বাঁচাতে পারে।
লেখক দেয় এটা একটা আমাদের সমাজের মধ্যে একটা মানে একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এটা প্রত্যেক বাসায় বলুন কমবেশ এরকম কিছু না কিছু আছে এই কুধারণা, হয়তো তার ইনকাম বেশি, হয়তো বাকি দিয়ে দিচ্ছে, না হয় শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, না হয় তার পেছনে বেশি দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না, আগে আমাদের সন্তানদের একটু বেশি দিতে এখন দিচ্ছে না, এরকম কুধারণা এটা লেগেই রয়েছে। যদি এটা চিন্তা না করে তার জন্য দোয়া করতো তাহলে আল্লাহ পাক বরকত দান করতো। আর না হলে কোনো বিষয়ে যদি কনফিউশন যদি শুরু হয়, বিশেষ করে স্বামী স্ত্রীর ব্যাপারে যদি কোনো কনফিউশন শুরু হয়ে যায় তাকে জিজ্ঞেস করা উচিত, সাথে সাথেই হুট করে কোনো একটা বলে ফেলা। এটার কারণে কারণ রাগ তখন চলে আসে যখন যে একটা কথা আছে না, শত্রু মানুষকে কষ্ট আপনাকে কষ্ট দেবে তার নিয়মে, শত্রুর নিয়মে, কিন্তু আপনজন যখন কষ্ট দেয় এটা কষ্টটা হয়ে যায় শত্রুর কষ্টের চেয়ে অনেক বেশি মারাত্মক। কারণ যার জন্য কিছু করলাম চক্রবাত রয়েছে, যে যার জন্য করলাম যদি সে বলে চোরে কণ্ঠ প্রবাদ রয়েছে, চুরি করলে এমন তো যায় স্নেহ খারাপ, কিন্তু এটা বোঝাচ্ছে যে যার জন্য এত বেশি কষ্ট করে যাচ্ছি, এত কিছু দিয়ে যাচ্ছি, এখন সে যদি সন্ধ্যা পোষণ করে ওঠে তাকে তাহলে কোনো অশান্তি ছাড়া কোনো মনে শান্তি আসবে না। এটার মূল কারণ হচ্ছে এক তো হচ্ছে ইলমে দিন থেকে দূরে থাকা, আর একটা হচ্ছে অল্পতুষ্টতা অবলম্বন না করা।
জি,
যদি ইলমে দিন থাকতো তাহলে চিন্তা করতে লাগলাম যে এটা পারতাম, মানুষ না খেয়ে রয়েছে, কাপড় নেই পরার জন্য, খাওয়ার জন্য আহার নেই, আল্লাহ পাক ওগুলোকে আমাদেরকে বিরত রেখেছেন, আমাদেরকে কত সুন্দর পরিবেশ দিয়েছেন, সব কিছু আমাদের খাবার জন্য পরার জন্য সব কিছু ব্যবস্থা করেছেন, তাহলে এখানে অসন্দেহ হওয়ার কারণ। আর দ্বিতীয় হচ্ছে যে অল্পতুষ্টতা, এটা না থাকার কারণে না আমার এত আছে, এটা আছে আমার আরও দরকার, ঠিক আছে আরও পেলাম, আরও দরকার, শেষ নেই, চাহিদার শেষ নেই। এই চাহিদার কারণে অধিকাংশ পুরুষ আজকে করাপশনের মধ্যে রা করাপ্টেড হচ্ছে, এই একটা জায়গায় যে পরিবারের চাহিদা মেটাতে গিয়ে কী জন্য স্ত্রী বলতে লাগলো অমুকের এরকম জামা নিয়েছে, এরকম শাড়ি আমাকে নিতে দিতে হবে, ওদের এরকম আসবাবপত্র আমাকে আমাদেরকে দিতে হবে, এদের এরকম বাড়ি রয়েছে আমাদেরকে করতে হবে, আপনার কি ইনকাম কম, আপনার ইনকাম করুন, ওই রকম আমার আমার বন্ধুর যদি এরকম যদি থাকে আপনার কেন থাকবে না, হ্যাঁ আমার ফ্রেন্ডের স্বামী যদি এত করেও ইনকাম করতে হবে আপনি কেন পারবেন না, হ্যাঁ ও যদি এরকম করতে হবে আপনি কেন পারবেন না, বুঝ সেটা কী হয়েছে, আপনি কি কাজ না করে নিচ্ছেন, আপনি কাজ করে নিচ্ছেন, ফাইল দিয়ে নিতে নিচ্ছেন, আপনি সাইন করে তো নিচ্ছেন, এই যে বুসের প্রতি উদ্বুদ্ধ করা, সুদের প্রতি উদ্বুদ্ধ করা, এরকম করতে 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 গিয়ে তখন সে এত বেশি জর্জরিত হয়ে যায়, তখন সে অপকর্মের কথা লিপ্ত হয়ে যায়, তারপর যখন পত্রিকার হেডলাইন হয়ে যায় তখন বলছে আমি কীগুলো করতে বলেছি, আমি সেফটি রেউন্ড শুধু বলেছি আমাকে একটু চাহিদা মেটানোর জন্য, আমি কি আমার চাহিদা কি এত বেশি ছিল আজকে আপনার কারণে আজকে আমার মান সম্মান চলে যাচ্ছে। এখন ওই যে বিশ বছর যেগুলো আহার করেছে আল্লাপাক অসন্তুষ্ট করে তখন সম্মান যায় নাই, আর যখন পত্রিকার পাতার যখন হেডলাইন হয়ে গেছে তখন সম্মান চলে যায়। তাহলে দেখুন এই যে অল্পদুষ্টতা অবলম্বন না করার কারণে আজকে আসলে এক কথা যদি বলি না, আল্লাপাক যেগুলো নিষেধ করেছেন ওইগুলোর মধ্যে কোনো বরকত নেই, আর যেগুলোর মধ্যে বরকত রয়েছে আল্লাহ ওইগুলো দিয়েছেন, ওইগুলো চাওয়ার জন্য বারবার উদ্বুদ্ধ করে দিয়েছেন। দেখুন মদ বলুন, জুয়া বলুন, ঘুষ বলুন, সুদ বলুন, এগুলোর মধ্যে বরকত না থাকার কারণে আল্লাহগুলোকে হারাম করেছেন। এখন ব্যবসাকে হালাল করেছেন, এখন ব্যবসা হালাল পন্থায় করতে গিয়ে এখন দেখা যায় রমজান মাসের মধ্যে যেভাবে গলা কাটা শুরু করে দিয়েছে মানুষের পকেট কাটা, আরও বিশ্বের মধ্যে জিনিসের দাম 70-76% এরা কমিয়ে দিয়েছে, আর এখানে আমাদের এখানে এক টাকা জিনিসকে 3,000 টাকার শার্ট 3,000-3,500 টাকা বানিয়ে দিয়েছে। তাহলে দেখুন কীরকম
আগে দুই পরে শূন্য একটা লাগিয়ে দিয়েছে।
তাহলে দেখুন এই যে একটা ধারণা কি, আমি এই এক মাসের ইনকাম দিয়ে সারা মানে পুরোটা বছর চলবো, তাহলে তার মেন্টালিটি সুধারণা আল্লাহর উপর নেই টাকার উপর, এই জন্য দেখবেন টাকা ইনকাম করবে ঠিক এরপরে বরকত থাকবে না, হয়তো অ্যাক্সিডেন্টে এই পায়ের ব্যথা, হাতের ব্যথা, তারপর পরিবারের সবার অসুস্থতা, মেডিকেল দোমরা দৌড়ি, এগুলো করতে করতে যেগুলো সে আয় করেছে তার চেয়ে আরও বেশি ব্যয় এসে যাচ্ছে, আরও অন্য থেকে দাঁড় নিয়ে এটা শোধ করতে হচ্ছে। যদি সদ্য ইমাম আজমকে যদি ব্যবসা করতো যে সামান্য একটা কাপড়ের মধ্যে একটা দাগ ছিল, নষ্ট ছিল, সেটা বলেছে বিক্রি না করার জন্য, কিন্তু কর্মচারী ভুলে এটা বিক্রি করে দিয়েছে। ইমাম জিজ্ঞেস করলো যে কাপড়টি কোথায় বিক্রি করে দিয়েছে, কি বলো তো টাকাটা কোথায় রেখেছো, বলতে ক্যাশের মধ্যে, তখন মিক্স হয়ে গিয়েছে। আমি আপনি হলো বিক্রি করতাম হয়তো কয় টাকা, 500 টাকা 1000 টাকা, ঠিক আছে টাকাটা নিয়ে রেখেছি বা বাকি গুলো করতাম। ইমাম বলতো এটা করে মিক্স হয়েছে, কোন টাকা আছে সে দিল, সাবধানতা অবলম্বন, আল্লাহ পাকের প্রতি সুধারণ, আমার আল্লাহ বরকত দান করবেন, ক্যাশের মধ্যে যত ছিল সবগুলো সৎকার করে দিয়েছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই জন্য তো আজকে ইমাম আজম হয়েছে
জি।
আর আজকে আর আমাদেরগুলা আমরা যারা করে আছি এগুলো আমাদের কোনো ঠিক নেই। তারপরে এখন জিজ্ঞেস করলে আপনি যদি জিজ্ঞেস করেন না, দেখবেন যে হতাশার অনেক বড় একটা নিঃশ্বাস ফেলবে, হাই খুব ব্যবসা ব্যবসা করিয়ে হচ্ছে না তো, এত টাকা করে ল এত টাকা করে কী করলাম, হ্যাঁ মাল তো আনলাম সব রয়ে গেল, ব্যবসা হচ্ছে না, সব সময় হাই হুতাশ হাই হুতাশ, কখনো এদের মুখ দিয়ে এটা বের হবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক শুকর রেখেছেন, অনেক ভালো রেখেছেন জি, অন্যবার চেয়ে অনেক বেশি ভালো রেখেছি, কখনো বের হবে না। যদি করোনার কথা চিন্তা করি না, সেখানে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল, আর আজকে নামাজ পড়ার জন্য সব কিছু স্বাভাবিক,
তখন যে আফসোস মানে পড়তে পারছি যেন লাগতেছে, মানে সে মসজিদ ছাড়া কিছুই বুঝতো না,
মাদানি চ্যানেল থেকে বের হয়ে দারোয়ান বলতে লাগলো কোনটা কোন জমানায় আসলাম, নামাজ পড়ার জন্য মানুষকে নিষেধ করা হচ্ছে, কিন্তু প্রয়োজন স্বাভাবিক কোনো কারণ মসজিদও দেখা যাচ্ছে না।
এটাই বললাম যে এত আফসোস, কিন্তু এখন যে মানে সব স্বাভাবিক, কিন্তু কই এখন তো মসজিদ আর আবাদ নেই। হ্যাঁ রমজান যখন আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে, আস্তে আস্তে মসজিদগুলোও দেখতেছি মানে যে খালি হয়ে যাচ্ছে।
আর এদের ধারণা হচ্ছে যে যে আমি যদি নামাজ পড়ি ব্যবসা তো কমে যাবে, মাযাল্লাহ তাদের কুধারণা এটা, সুতরাং আল্লাহ এটা নেই,
আল্লাহ পাকের প্রতি সুধারণা নেই,
এটা নেই যে আল্লাহ পাক আমাদের এটার মধ্যে আমি যাই করি এটা আমি আল্লাহ পাক বরকত করবেন। এই জন্য 3 দিনের খতম তারাবি, 7 দিনের খতম তারাবি, 6 দিনের খতম তারাবি, 10 দিনের 15 এরকম কিছু মানে শর্টকাট প্যাকেজ, তারাবি নামাজ তারাবি খতম তারাবি শেষ, তারাবিও শেষ, অথচ তারাবি সুন্নতে মুআক্কাদা, জামাত সহকারে পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এখন জামাতে তরক করলাম এটা বা রাখলাম, কিন্তু নিজে যে সুন্নত মোকা তরক করে যাচ্ছি, ব্যবসা দিল কে, 1 লাখ থেকে 10 লাখ বানান কে বানিয়ে দিল, তো যে আল্লাহ পাক 1 থেকে 10 বানালো সে আবার সে আল্লাহ পাক আবার
জিরো
বানাতে সময় লাগবে না। গত কয়েকদিনের আগেই তো যে আগুন লেগে তার লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি, এই জন্য বলছে সৎকার করার জন্য, দান করার জন্য, এই জন্য দান করার সৎকার করার কারণে সম্পদ সুরক্ষিত থাকে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি দানের ব্যাপারে বলছেন তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ প্রায় সময় শুনে থাকেন, আজকেও আবারও বলছি যে রমজান মাস চলছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একটি অরাজনৈতিক সুফিবাদী সংগঠন, যে সংগঠনে শুধু মানুষদেরকে নেককার বানানোর প্রচেষ্টাই থাকে, যে সংগঠন আলহামদুলিল্লাহ আলেমিদ্দিন তৈরি করছে, যে সংগঠন হাফেজ কোরআন তৈরি করছে, যে সংগঠন বদকারকে নেককার বানাচ্ছে, যে সংগঠন গুনাহগারকে তওবা করিয়ে আবার আল্লাহ তাআলার পথে আহ্বান করছে, আল্লাহ পাকের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে, এবং যে সংগঠন প্রত্যেক মুসলমানকে সুন্নাত শেখাচ্ছে। আচ্ছা মুসলমান তো মুসলমান, এই সংগঠন যেখানে অমুসলিমদেরকে মুসলমান বানাচ্ছে হাজার হাজার, শুধু আমি যদি ওই একজন মুবাল্লিগের কথা বলি যিনি মালাউইতে আছেন আমাদের ওসমান মাদানী, উনি হাজারো হাজার অমুসলিমকে মুসলমান করেছেন, শুধু উনি একজন মুবাল্লিগ নয়, এরকম অনেক মুবাল্লিগের হাতে আলহামদুলিল্লাহ অমুসলিম মুসলমান হচ্ছে। আর যারা মুসলমান আছে, যারা পথহারা পথভ্রষ্ট মুসলমান আছে, তারা আজকে সঠিক পথের দিশা পাচ্ছে। আজকে দাওয়াত ইসলামী কী করছে না, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে ইলমে দিন চর্চার জন্য এত সহজে এতগুলো কিতাব বিসালা ডেলিভার করছে, যেখান থেকে মানুষ চাইলে সহজেই ইলমে দিন অর্জন করে আমল করতে পারছে। দাওয়াত ইসলামী এই যে চ্যানেল আমাদেরকে দিয়েছে, দাওয়াত ইসলামী যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলের কমতি ছিল সেখানে দাওয়াত ইসলামী এটাও চালু করে দিয়েছে, ফয়জান ইসলামিক স্কুলের চালু করে দিয়েছে, এবং দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই তিনদেরকেও সাহায্য করছে। দাওয়াত ইসলামী FGRF-এর মাধ্যমে অসহায় দরিদ্র মুসলমানদেরকেও সাহায্য করছে। আপনারা ভুলে গিয়েছেন যে দাওয়াত ইসলামী করোনাতে কী করেছে, দাওয়াত ইসলামী থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য কী করেছে, দাওয়াত ইসলামী সেই বাংলাদেশের যখন বন্যা হয়েছিল সুনামগঞ্জ সিলেট চট্টগ্রাম ফেনী সহ বিভিন্ন জায়গায় যখন বন্যাতে লোকজন প্লাবিত হচ্ছিল সেখানে দাওয়াত ইসলামী কী করেছে, আপনারা কি ভুলে গিয়েছেন যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সেই গাজার মধ্যে গিয়ে ফিলিস্তিনের মধ্যে গিয়ে কী করেছে, তো দাওয়াত ইসলামকে কেন আমরা দান করব না, দাওয়াত ইসলামকে কেন আমরা ডোনেট করব না? তো আসুন না আমরা সবাই মিলে দাওয়াত ইসলামীকে নিজের জাকাত, নিজের ফিতরা, নিজের নফল দান সদকা দাওয়াত ইসলামীকে ডোনেট করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাদের এই টাকা অথেন্টিক জায়গায় খরচ করবে। আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলী এবং নিগরান সুরার একটি ক্লিপস আজকে দেখেছি যে দাওয়াত ইসলামী এমনি তো মানুষ বিভিন্ন জায়গায় যখন ডোনেট করে তখন হেজিটেশনের মধ্যে থাকে যে আমার টাকাগুলো সঠিক জায়গায় খরচ হবে কি না। আর দাওয়াত ইসলামীর এতগুলো ক্ষেত্র আছে, এতগুলো সেক্টর আছে, আপনি পাগল হয়ে যাবেন যে আমার টাকা কোন জায়গায় খরচ করব, জামিয়াতে খরচ করব, মাদ্রাসাতে খরচ করব, চ্যানেলে খরচ করব, না এফজিআরএফে দিব, কোন জায়গায় আমি খরচ করব, আপনি কুল পাবেন না, দিশা পাবেন না। এই জন্য দাওয়াত ইসলামীকে ডোনেট করুন। দাওয়াত ইসলামীর বলা হচ্ছে শুধু এমপ্লয়ীদের স্যালারি আসে কোটি কোটি টাকা মান্থলি বাৎসরিক। এই যে রমজানে ইতিকাফকারীদেরকে খাবার খাওয়ায়, এরপর এমনিতেই মুসলমানদেরকে খাবার খাওয়ানোর আয়োজন করে থাকে, বলা হচ্ছে এখানেও লক্ষ লক্ষ টাকা খরচ। তো এগুলো তো শুধুমাত্র একটা স্যাম্পল আপনাদেরকে বললাম। এভাবে জামিয়াতুল মদিনার ছাত্রদের থাকা খাওয়ার খরচ আছে, এরপর মাদ্রাসাতুল মদিনা থাকা খাওয়ার খরচ আছে, মসজিদ বানাচ্ছে, হাজারো হাজার মসজিদ দাওয়াত ইসলামী বানাচ্ছে। মদিনা চ্যানেলের মধ্যে নিগরান সুরা বলেছে যে দাওয়াত ইসলামী পুরো বিশ্বের মধ্যে 1000+ শুধু ফয়জানে মদিনা বানিয়ে ফেলেছে। তো এগুলো কোত্থেকে? এগুলো তো আপনাদের দান অনুদানের বদৌলতে হয়েছে না? তো প্রতি রমজানে আপনারা ডোনেট করে থাকেন, মাশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছেন, অনেক অনেক দিয়েছেন। আল্লাহ পাক অনেকজনকে এমন এমন সম্পদ দিয়েছেন না, তারা নিজেরাও জানে না যে তাদের সম্পদ কতটুকু। তো আমি বলবো ভাই, দেন না দাওয়াত ইসলামীকে, ইনশাআল্লাহ এটা কবরে আপনার কাজে আসবে, আখিরাতে আপনার কাজে আসবে। আমি কিছুদিন আগে হয়তো আপনারাও দেখেছেন, এক মানে একেবারে সাদা সিধা একজন লোক, একেবারে সাদা সিধা একজন লোক, তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, আপনি দেখেছেন হয়তো বা। কেন? সন্তানরা বন্দি করে রেখেছে, কেন? সম্পত্তির জন্য। অথচ ওই লোক একেবারে মানে সিধা সাদা, লোকজন এলাকার লোকজন তাকে চিনে যে পাঁচ ওয়াক্ত নামাজি, খুব সিধা সাদা লোক, নামাজ পড়ে, খুব মানে সহজ সরল মানুষ, কারোর সাথে কোনো ধরনের তার কোনো ধরনের উল্টাপাল্টা কাজ নেই। কিন্তু সন্তানরা কয়েকদিন যাবৎ ধরে ঘরের মধ্যে তাকে আটকিয়ে রেখেছে, হাত বেঁধে রেখেছে, মারধর করেছে, কেন? শুধু সম্পত্তির জন্য। তো এই সম্পত্তি কার জন্য রেখে যাচ্ছি? যেই সন্তান আপনার সম্পত্তি ভোগ করার জন্য আপনাকে রক্তাক্ত করছে, সেই সন্তানের জন্য সম্পত্তি রেখে যাচ্ছি? হ্যাঁ, রাখতে হবে সন্তানদের জন্য, যদি তারা ভালো হয়, তারা আল্লাহওয়ালা হয়, তারা নেককার হয়, তারা দিনদার হয়, তারা এই সম্পদ দিয়ে যদি আপনার জন্য সৎকায় জারিয়ার ব্যবস্থা করে থাকে, তাহলে ওই সন্তানদের জন্য অবশ্যই আপনি সম্পদ রেখে যান, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরেও আপনি যদি আপনার সম্পদের সঠিক ইউটিলাইজ না করেন, তাহলে কিয়ামতের দিন বা কবরে গিয়ে আফসোস করা ছাড়া আর আপনার কোনো দিশা থাকবে না। আপনি চিন্তা করবেন, হাই আমার সম্পদ যদি আমি কিছু আল্লাহর রাস্তায় খরচ করে আসতে পারতাম, অমুক মাদ্রাসার জন্য, অমুক জামিয়ার জন্য, অমুক ফয়জানে মদিনার জন্য, অমুক মসজিদের জন্য যদি আমি ডোনেট করতে পারতাম, সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনার দান অনুদান দাওয়াত ইসলামীকে দান করুন। দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ এগুলো অথেন্টিক জায়গায় আপনার দান অনুদানকে খরচ করবে। তো আপনার সহযোগিতার হাত আমরা কামনা করছি। দাওয়াত ইসলামীর যে নাম্বারগুলো আছে জাকাতের, ফিতরার, এরপর ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো প্রায় সময় আপনারা মাদানী চ্যানেলের স্ক্রিনে দেখে থাকেন। তো এখানেই আপনারা এই দান অনুদানগুলো দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামীকে সহযোগিতা করার তৌফিক দান করুক। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, সুধারণা, এই সুধারণা পোষণ করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা على محمد صلى الله تعالى عليه وسلم
عيشو কোলে শোহে ছুটে রব কে কোরে